হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
এবারে শুরু হচ্ছে বুধবারের নিয়মিত আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। বিষয় ডিসেম্বর, বাংলাদেশের বিজয়ের মাস। পরিবেশন করছেন সরকার কবির উদ্দিন।
শুরু হচ্ছে আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। বিষয় ডিসেম্বর, বিজয়ের মাস, যেমনটি কিনা এই মাত্র আহসানুল হক উল্লেখ করলেন। বিষয়টি সম্পর্কে শ্রোতাদের মন্তব্যের উপর তাঁদের জিজ্ঞাসা নিয়ে আলোকপাত করবেন তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ, অতিথি উত্তরদাতা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। মুক্তিযুদ্ধের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে পাক হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন কারাগারে। মুক্তি পান মুক্তিযোদ্ধারা জেল ভেঙে তাঁকে বের করবার পর 17 ডিসেম্বর 1971 সালে। জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক শ্রম সংগঠন আয়োলোর পদস্থ কর্তা ব্যক্তি ডক্টর ইকবাল আহমেদ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জেনিভা থেকে। দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, তারপর প্রবাস জীবনেও 3 দশকের বেশিকাল সাংবাদিকতা করেছেন, করছেন এখনও। সৈয়দ মাহমুদুল্লাহ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে। আপনাদের তিনজনকে ইন্টারন্যাশনাল টেলিকনফারেন্স লাইনে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে, সে সঙ্গে শ্রোতাদের সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রসঙ্গত, সময়ের সীমাবদ্ধতার কারণে একই প্রশ্নের উত্তরের জন্য একাধিক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। উত্তর আমরা সংক্ষিপ্ত আকারে দেবার চেষ্টা করব, প্রশ্নকর্তারা প্রশ্ন সংক্ষেপে বললে বাধিত হব। ধন্যবাদ। এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল টেলিকনফারেন্স লাইনে কলারদের কাছে। প্রথমেই সফিউর রহমান কলকাতা থেকে, হ্যালো।
আমি কলকাতা থেকে সফিউর রহমান বলছি। আজ শরীফের কুলখানে আমার বাসায় যারা আছেন তারাই সকাল থেকে দোয়া দরুদ কুল পড়ছেন। পাড়ার সবাইকে বলা হয়েছে বাদ মাগরেব মিলাদে আসতে। জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল 3টের সময়, 16 ডিসেম্বর 1971 বৃহস্পতিবার। একটু নাটকীয় হয়ে গেল, শ্রোতাগণ মাফ করবেন। পূর্বোক্ত কথাগুলি আমার নয়, শহীদ জননী জাহানারা ইমামের। 36 বছর পিছিয়ে দিয়ে ঐতিহাসিক বিজয় দিবস নিয়ে শুরু করলাম। ডিসেম্বর বিজয়ের মাস। 36 বছর আগের এই ডিসেম্বর মাসে বিজয়ের ইতিহাস গড়েছিল বাংলাদেশ, তারপর দেশ গঠন। যতটা মসৃণ হবে মনে করা হয়েছিল ততটা মসৃণ হয়নি নবজাত রাষ্ট্রের। প্রাথমিক হিসাব নিকাশ শেষ করে ছিটু হতেই লেগে গিয়েছিল কয়েকটা বছর। তারপর প্রকৃত দেশ গঠন শুরু হয়েছে এবং দেশ ভালোই এগিয়েছে। এগিয়েছে বলতে আমি দালান কোঠা, শপিং মল, ভলভো বাস, বিদেশি গাড়ি এসব বোঝাচ্ছি না। যোগাযোগ ব্যবস্থা ভালোই, রাস্তাঘাট বেশ ভালো। মাস দেড়েক আগে কয়েকদিনের জন্য বাংলাদেশ থেকে ঘুরে এলাম। প্রাথমিক সংশয় কাটিয়ে তদারকি সরকার সাধারণ মানুষের মনে এখন আস্থা সঞ্চার করতে পেরেছে বলে মনে হল। দুর্নীতিপরায়ণ যারা এখনও কারাগারের আওতার বাইরে রয়ে গেছেন তারাই শুধু আতঙ্কগ্রস্ত, সম্ভবত তাদের সংখ্যা কম। দেশে চাকরির ক্ষেত্র ভালোই, শহরাঞ্চলে উন্নয়নের চাকা গতিশীল। যে জায়গায় কিছুই করা সম্ভব নয়, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, শুধুমাত্র সেই জায়গাতেই দেশের অবস্থা শোচনীয়। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এইসব সামলাতে সামলাতেই এসে গেছে বিজয়ের মাস ডিসেম্বর। আশা করব এই ডিসেম্বর থেকেই দেশের উন্নয়ন, শান্তি ও ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়ে উঠবে। আপনারা কি বলেন?
নাটকীয় হলেও ইতিহাসের চমৎকার পুনরুপস্থাপন, কোন সন্দেহ নেই। সফিউর রহমান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নটা নিয়ে তিনজন উত্তরদাতার কাছেই যাব, বোধহয় এই একটি মাত্র প্রশ্নেই। তো প্রথমে আমরা যাচ্ছি জেনিভায় ডক্টর ইকবাল আহমেদের কাছে। জি
জি, অবশ্য নিশ্চয়ই আমাদের উন্নয়নের কাজ তো চালিয়ে যেতে হবে এবং স্বাধীনতার পরে যে মন্তব্যগুলো শুনলাম নিশ্চয়ই অনেক উন্নতি হয়েছে এবং আরো আরো হয়তো অনেক উন্নতি হতে পারত। তো এটা তো আর কোনো এটা বিতর্কের কোনো অবকাশ নেই এ ব্যাপারে। এবং এই যে ঘূর্ণিঝড় যেটা হয়ে গেছে এবং এটাতেও আমরা প্রমাণ করেছি যে আগে যদি একটা ওয়ার্নিং সিস্টেম থাকে, যে ওয়ার্নিং সিস্টেমের জন্য আমরা অনেক অনেক লোককে সরিয়ে ফেলতে পেরেছি। এবং আমি যেখানে আছি এই দেশের যা পপুলেশন তার থেকে বেশি সংখ্যক মানুষকে সরিয়ে ফেলতে পারা হয়েছে, এগুলো সব তো একটা ডেভেলপমেন্টের প্রসেসের একটা ব্যাপার বটেই। তো এটা তো বলার কোন অবকাশ নেই, এটা নিশ্চয়ই আমাদের উন্নতি করে বেরিয়ে যেতে হবে। একটা বাধা এসছে আমরা, এবং এটা আমরা প্রমাণ করেছি, আমরা এটাকে সুন্দরভাবে কোপ করতে পেরেছি। মানে অবভিয়াসলি প্রচুর যানহানি হয়েছে, আমাদের জিনিস নষ্ট হয়েছে, তা সত্ত্বেও
আমরা উঠে দাঁড়িয়েছি, ঘুরে দাঁড়িয়েছি নিশ্চয়ই।
জি, এর আগে যেটা হয়েছিল, আগে ধরনের ঘূর্ণিঝড়ে আমরা হয়তো থেকে খবরে যেটা শুনেছি আমরা, এর থেকে প্রকোপ হয়তো অনেক কম ছিল, কিন্তু এর থেকে অনেক বেশি জনসাধারণ মারা গেছে, ক্ষতি হয়েছে। তো এটাও একটা, ওনার সঙ্গে আমি যোগ দিয়ে বলছি, উনি অনেক উন্নতি দেখে এসছেন, এটাও একটা উন্নতির ব্যাপার।
বিদেশির চোখ থেকে, একজন বিদেশির চোখ দিয়ে বাংলাদেশকে এরকম ভাবে দেখতে বেশ ভালোই লাগলো। ইশতিয়াক আজিজুল ফাত, আপনি কি বলেন?
আমি প্রথমেই ঘূর্ণিঝড়ের বিন্দুর সাথে এই বিজয়ের মাসে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি কলকাতার যেই ভদ্রলোক এই প্রশ্ন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপার হয়েছে যে আমরা এই ঝড় আমাদের দেশে একটা ন্যাচারাল জিনিস আসে কিছুদিন পর পর, কিন্তু বাংলাদেশি মানুষ বারবার দেখিয়েছে যে শত বিপদের পরেও তারা ঠিকই তড়িৎ গতিতে মাথা উঁচু করে আবার দাঁড়ায়। তবে যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেল সেটা আরো অনেক কম হতে পারত। 3,000 শেল্টার হওয়ার কথা ছিল, কিন্তু গত কয়েক যুগ ধরেও সেগুলো হয়নি, ছিল 1400। আর বিপদের সময় দেখা গেছে যে অনেকগুলি তালা খুলে নাই, আর অনেকে বাঁচতে পারত তারা বাঁচেনি। তো এটাতে আমি যেহেতু এটা বিজয়ের মাস, সেহেতু আমি বাংলাদেশ স্বাধীনতা মাস, এটা বিজয়ের মাস, আমি 71 মুক্তিযোদ্ধাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং যেইভাবে আমরা এই বিজয়ের মাসটা নিয়ে আমরা উল্লাস করব, আনন্দ করব, আমরা হয়তো ঠিক সেইভাবে আমরা এই ঘূর্ণিঝড়ের কারণে আমরা ঠিক করে উঠতে পারিনি।
ধন্যবাদ উলফাত জি। এবার আমরা এই একই মন্তব্য নিয়ে যাচ্ছি নিউ ইয়র্কে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে। আপনি বিশ্লেষণ করবেন?
ধন্যবাদ। বিজয়ের মাসে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে অন্য দুই বিশিষ্ট আলোচকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমি প্রশ্নকর্তার অধিকাংশ বক্তব্যের সঙ্গে একমত, এবং শুধু এইটুকু যোগ করতে চাই, বাংলাদেশ একটি রক্তক্ষয়ী এবং বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার ফলেই আজকে এত কিছু অর্জন সম্ভব হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যদি অসংখ্য সমস্যা রয়েছে, এবং ঐক্য দিয়ে দুর্নীতিমুক্ত যদি একটি ব্যবস্থা আমরা করতে পারি, বিশেষ করে গণতন্ত্রকে যদি আমরা সংহত করতে পারি, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আরো অনেক বেশি দ্রুত এগিয়ে যেতে পারবে।
আমরা এবার আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রবাসী নৃত্য শিক্ষিকা অনিতা চৌধুরী নতুন প্রশ্ন করছেন এবার। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি প্যারিস থেকে ডান্স টিচার অনিতা চৌধুরী নতুন বলছি। আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সত্যিকার মূল্য আমরা বাঙালিরা কি দিতে পারছি? ধন্যবাদ।
জি, তো ডক্টর আহমেদ বলবেন।
সত্যিকার মর্যাদা আমরা দিতে পারছি কিনা, আসলে প্রশ্নটা একটা মানে অনেক দিক থেকে দেখতে হবে প্রশ্নটা,
বিরাট জিজ্ঞাসা
এটা। আমরা স্বাধীনতা আমাদের কেন প্রয়োজন ছিল এটা যদি আমরা আরম্ভ করি, তো স্বাধীনতার প্রয়োজন ছিল আমাদের চতুর্দিক থেকে। প্রথমে ভাষার উপরে একটা আক্রমণ হয়েছিল এবং ভাষা আন্দোলন হয়েছে, আমাদের অর্থনীতির একটা লুট হয়েছিল যেটা ওই স্বাধীনতার পরে ইনফরমেশন দেখা যাবে যে নেট ট্রান্সফার অফ রিসোর্সেস তৎকালীন ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তানে হয়েছে এবং বাইরের টাকাও যেগুলো এসছে ডেভেলপমেন্ট খাতে সেগুলো সব মিলিয়ে ওয়েস্ট পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের সংস্কৃতির উপরে একটা আঘাত এসেছিল, রবীন্দ্রসঙ্গীত আমরা গাইতে পারতাম, তারপরে ছোটখাটো আমাদের যেগুলো সাংস্কৃতিক যেগুলো আমাদের যেভাবে বড় হয়েছি আমরা, কারো কপালে টিপ পড়লে এটা হলো একটা ভারতীয় ব্যাপার হয়ে গেল, আমরা পয়লা বৈশাখ অনুষ্ঠান যখন করেছি ছায়ানটে এটাকে অন্যভাবে দেখে বলা হতো এটা হলো রবি সূর্য বন্দনা করা হচ্ছে। তো চতুর্দিকে আমাদের একটা আক্রমণ হয়েছে চারদিকে, এখন সেখান থেকে আমরা স্বাধীনতার প্রয়োজন ছিল, ডেফিনেটলি আমরা সেই জন্য স্বাধীনতার অর্জন করেছি, পেয়েছি স্বাধীনতা। তারপরে এখন আমরা যে স্বপ্নগুলো ছিল সেগুলো আমরা কতটুকু পূর্ণ করতে পেরেছি আমরা, এখানে প্রশ্ন রয়ে গেছে। এখন এখন আমরা স্বাধীনতার পরে এই যে খাতগুলো বললাম, ভাষা তো ঠিক আছে, আমাদের ভাষাটা একটা আছে, সংস্কৃতির ব্যাপারে আমাদের বাধাগুলো নাই, এখন আমরা ওখান থেকে কতটা এগোতে পেরেছি সংস্কৃতির ক্ষেত্রে, সেটা অর্থনীতির খাতেও দুর্নীতি কথা প্রায়ই ফিরে আসে, প্রায়ই চলে আসে, এবং এই যে খবরগুলো যেগুলো বেরোচ্ছে আমরা তো সবাই জানি যে দুর্নীতি কোথায় নেই, আছে আমাদের দেশে দুর্নীতি আছে শুনেছি, এবং যখন আমরা শুনি যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখি এবং লক্ষ কোটি টাকার এদিক থেকে ওদিকে হয়েছে, এগুলো যদি আমাদের দেশে কাজে লাগানো যেত তাহলে আমাদের অর্থনৈতিক দিকতেও আমরা অনেক বেশি এগোতে পারতাম।
জি, আমরা এবার আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি। কলার মুক্তিযোদ্ধা আল্লামা ইকবাল উদ্দিন ভুঁইয়া কল করছেন কানাডার রাজধানী অটোয়া থেকে। হ্যালো,
আমি আল্লামা ইকবাল উদ্দিন ভুঁইয়া, 989 ক্রাস ড্রাইভ, অটোয়া কানাডা থেকে বলছি। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার আরো বড় দুই ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তার মধ্যে আমার বড় ভাই খাজা নিজাম উদ্দিন ভুঁইয়া বীরোত্তম মুক্তিযুদ্ধে সিলেট সেক্টর 4 সরাসরি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, পরে বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রশ্ন, যে দেশটি এখন যে অবস্থায় আছে এই দেশটির জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম, এটি আমার একমাত্র প্রশ্ন। ধন্যবাদ।
ধন্যবাদ। সৈয়দ মাহমুদুল্লাহ কিছু বলবেন?
নিঃসন্দেহে এই দেশটির জন্যই আমরা যুদ্ধ করেছিলাম। একটি দেশ রাতারাতি কোন, আমরা অনেক স্বপ্ন দেখি, পৃথিবীর সমস্ত দেশ সবচেয়ে উন্নত দেশও মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখেন, সব স্বপ্ন সবার স্বপ্ন একসঙ্গে বাস্তবায়িত হয় না, সব সময় টানা পড়েন থাকে। যুক্তরাষ্ট্র যখন রাষ্ট্র হিসেবে গঠিত হল তখনও দুই ধরনের পন্থা ছিল, হ্যামিল্টন এক ধরনের বলেছেন রাষ্ট্র হবে, জেফারসন আরেক ধরনের বলেছেন রাষ্ট্র হবে। আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চেয়েছিলাম। এরপরে মুক্তিযুদ্ধের একটি প্রধান আদর্শ ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, নানাভাবে বারবার সেটা বাধাগ্রস্ত হয়েছে। এর মানে এই না যে বাংলাদেশটা অর্থহীন হয়ে গেছে, এই চাওয়া আমাদের অর্থহীন হয়েছে, এত রক্তপাত এত আত্মত্যাগ এগুলো অর্থহীন হয়েছে, হয়নি। আমাদের এই মতদ্বৈধ থাকবে, বিরোধ থাকবে, এবং আমাদের অনেক কিছু না পাওয়া যে হয়েছে সেই যে বেদনা আছে সেটাও থাকবে। তারপরও আমি বলবো এটা একটা বিরাট অর্জন, ঐতিহাসিক অর্জন, অনেক সময় অনেক ক্ষেত্রে হাজার বছরের একটি জাতি এই ধরনের একটি নিজস্ব স্বকীয় অস্তিত্ব সৃষ্টি করতে পারে না। আমরা পেরেছি, এখন এখানে লড়াই করে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবো, আমাদের দেশকে উন্নত করব এবং আমাদের নিজস্ব আদর্শ মতো একে আরো ভালো করে গড়ার চেষ্টা করব।
নিশ্চয়ই। আমাদের আজকের কলিং অনুষ্ঠানের আলোচ্য বিষয় ডিসেম্বর বিজয়ের মাস, অতিথি তিন উত্তরদাতা, নিউ ইয়র্ক থেকে সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, ঢাকা থেকে মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং জেনিভা থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় কর্মী বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড ইকবাল আহমেদ। আমাদের এবারের কলার লন্ডন থেকে কল করছেন সৈয়দ মনসুর উদ্দিন। হ্যালো।
হ্যালো, আমি সৈয়দ মনসুর উদ্দিন লন্ডন থেকে বলছি। আমার আজকের প্যানেলের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। বাংলাদেশের আইন উপদেষ্টা সাম্প্রতিক একটি রাষ্ট্রদ্রোহী মামলা করেছিলেন একজন মুক্তিযোদ্ধা, তো এই প্রসঙ্গে বাংলাদেশের আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন যে কোন ব্যক্তি তার নিজ উদ্যোগে রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে না, রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে রাষ্ট্রকেই করতে হয়। তো আমার ব্যারিস্টার মইনুল হোসেন সাহেবের কাছে আমার প্রশ্ন, যদি রাষ্ট্রকেই করতে হয়, যেহেতু রাষ্ট্রের দায়িত্বে ওনারা আছেন, তাহলে ওনারা স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলাটি কেন করছেন না? ওনাদের দায়িত্বের মধ্যে কি পড়ে না, বা ওনার ব্যক্তিগত কি দায়বদ্ধতা নেই, ওনার বিবেকের কাছে এমন কোন প্রশ্ন জাগে না যে এটার বিচার হওয়া উচিত? এটাই আমার আজকের প্যানেলের কাছে প্রশ্ন। উনি কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটা করছেন না? উনি তো এখন রাষ্ট্রের দায়িত্বে আছেন। ধন্যবাদ।
সৈয়দ মনসুর উদ্দিন ভাই, আপনি তো প্রশ্ন করেছেন একেবারে সরাসরি ব্যারিস্টার মইনুল হোসেনকে উদ্দেশ্য করে, তো এখানে আমরা কি জবাব দেব আমি জানি না। তো এ ব্যাপারে আমি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে বলবো, যদি উনি কিছু মন্তব্য করতে চান। উলফাত,
মন্তব্য এখানে করা যায়, অবশ্যই এটা এটা সরকারের করা উচিত, তবে এটা এটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে আছে এই বিচারের, এই আমাদের আমাদের জাতীয় যেই কনস্টিটিউশনে আছে যে বিচার আমরা ব্যক্তিগতভাবেও করতে পারি ইচ্ছা করলে, অথবা এটা আমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মাধ্যমে করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই মনজুর হোসেন সাথে করেছেন, তো এটা উত্তর উনিই দিতে পারবেন ভালো, কিন্তু উনি যখন সরকারে এখন আছেন, ওনারা অনেক ভালো কাজ করেছেন এক একটা তুলে পরে, তো একটা দেশবাসীর একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা যে এই যুদ্ধাপরাধীর বিচার উনারা না করলেও জানি একটা কমিশনের মাধ্যমে এটা কাজ দুয়ারটা, বিচারের দুয়ারটা জানি ওরা খুলে দিয়ে যান, যাতে পরবর্তী যে সরকার আসবে আমাদের সামনে ইলেকশনের পরে তারা যেন এই কাজটা সম্পূর্ণ করতে পারেন।
আমরা আশা করব যে বাংলাদেশ সরকারের কর্মকর্তারা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের সম্মানিত শ্রোতার এই জিজ্ঞাসার, এই প্রশ্নের জবাব তারা দেবেন এবং এই প্রশ্ন গভীরভাবে চিন্তা ভাবনা করে বিবেচনা করবেন, আমরা এই আশা করছি। সৈয়দ মনসুর উদ্দিন ভাই, আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে এবারের প্রশ্নকর্তা এস কে বিশ্বাস। হ্যালো।
হ্যালো, আমি এস কে বিশ্বাস নিউ জার্সি থেকে বলছি। আমার সংক্ষিপ্ত দুটি প্রশ্ন, কাদের কারণে এবং কেন মুক্তিযুদ্ধের অর্জনগুলো হারিয়ে যেতে বসেছে? আর দ্বিতীয় প্রশ্ন হল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শিক্ষা ও মেধায় উন্নত হওয়া সত্ত্বেও কেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে পরাজিত হচ্ছে? এর যদি উদাহরণ দিতে হয় তাহলে বলব, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু নৃশংস নির্মমভাবে নিহত হলেন, এটি কি পরাজয় নয়? থ্যাংক ইউ।
খুব চাঁচা ছোলা স্পষ্ট জিজ্ঞাসা ড ইকবাল আহমেদ।
কিছুটা যে এটা জয় বা বিজয়ের ব্যাপারে, কিন্তু জিনিসটা মানে একটা দেশ যখন চলে এটা অনেক কিছু মিলিয়ে দেখার ব্যাপার, এবং সরকারের একটা ভূমিকা থাকে, এবং সরকার এটা ঠিক আমি মোটেই বলছি না, কিন্তু যেটা দেখা গেছে বিভিন্ন সরকার অ্যালায়েন্সের জন্য গেছে, এবং আজকে আগে প্রশ্নটার সঙ্গে একটু যোগাযোগ আছে, এর সঙ্গে এতদিন আমরা কিন্তু কিছু করিনি, এখন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে বলছি যে এই অন্যায়টা কিছু একটা করা দরকার, একেবারে একমত আমি, কিছু একটা নিশ্চয়ই করা দরকার, কিন্তু দেখা গেছে এতদিন তো অনেক কিছু পার হয়ে গেছে, কিছু করা হয়নি। এই কোন এক সরকার যখন এই বঙ্গবন্ধু হত্যার যারা করেছে তাদের মধ্যে একজনকে কোন একটা দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে এবং এটা তো নিশ্চয়ই কেউ সমর্থন করার কথা না। যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল, স্বাধীন করতে চেয়েছে, নিশ্চয়ই মানে এটা কেউ তো সহ্য করতে পারবে না, কিন্তু হয়েছে জিনিসটা। আগেও দেখা যাচ্ছে অনেক সময় এই আমরা যে যুদ্ধ অপরাধী, এখন একজন সাহস করে বলেছে যে যুদ্ধ অপরাধী নাকি দেশে নেই, এই সাহসটা আসে কোথা থেকে তাদের? এবং এরা তো এই 36 বছর তো দেশেই ছিল এরা, এবং এদেরকে কোন সময়ই আমরা কিন্তু আর একটু বেশি করার দরকার ছিল, কিছু যেটা করা হয়নি। তো সেদিকে ওই বিভিন্ন সময় সরকার অ্যালায়েন্সের জন্য অনেক কিছুই করেছে, যেটা সরকার থাকবার জন্য করেছে, এবং জিনিসগুলো আমাদের কাছে তো ভীষণভাবে অন্যায়।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত হচ্ছে কলিন শো হ্যালো ওয়াশিংটন। আলোচনার বিষয় ডিসেম্বর, বিজয়ের মাস। তিন অতিথি উত্তরদাতা, নিউ ইয়র্ক থেকে সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, ঢাকা থেকে মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, এবং জেনিভা থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় কর্মী বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. ইকবাল আহমেদ।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবার প্রশ্ন করছেন প্যারিস থেকে, করছেন মুক্তিযোদ্ধা এনামুল হক। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিসেট স্কোয়াড নামে পরিচিত বাংলাদেশের প্রথম নেভাল ফোর্স নৌকমান্ড হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করি এবং বর্তমানে স্থায়ীভাবে ফ্রান্সে বসবাস করছি। এই বিজয়ের মাসে আমার প্রশ্ন, স্বাধীনতার 36 বছর পেরিয়ে এখনও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের নামে যাচাই বাছাই কর্তন সংযোজন করা হচ্ছে কার স্বার্থে? মুক্তিযোদ্ধাদের তালিকা কি একটি ভোটার লিস্ট? এভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমানই কি সর্বশেষ প্রাপ্তি? ধন্যবাদ।
এই প্রশ্নের উত্তরের জন্য আমরা যাচ্ছি ঢাকায় ইশতিয়াক আজিজ উলফাতের কাছে।
স্বাধীনতার সময়ই, স্বাধীনতার পরপরই মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছিল। তো মুক্তিযোদ্ধা যে অস্ত্রটা জমা দিয়েছিল, কি অস্ত্র জমা দিল তার পরিবর্তনে একটা রিসিটও তাদেরকে দেওয়া হয়নি। যদি একটা রিসিট দেওয়া হতো, কে জমা দিল, কখন জমা দিল, কি জমা দিল, সেই রিসিটটাই পরবর্তীতে একটা আইডেন্টিটি হিসেবে ব্যবহার করা যেত তার পরিচয় হিসাবে। কিন্তু আমাদেরকে যখন মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র জমা দিয়ে বাড়ি ফেরত যেতে বলা হলো, সবাই চলে গেল, বলা হলো যে যার যার বাড়িতে ফিরে যাও। এটা কনসিডার করা হলো না যে অনেকের বাড়িঘর হয়তো নেই। তো তারপর থেকেই মুক্তিযোদ্ধার আইডেন্টিটি বিহীন। আজ 37 বছর ধরে চলছে মুক্তিযোদ্ধাদের নিয়ে খেলা। যেই বীর সন্তানরা অনেক আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল, আজও তারা অবহেলিত, অবাঞ্ছিত। যেই সরকার আসে, সেই সরকার ইচ্ছা মতন তালিকা করা হয়। এই খেলা চলছে 36 বছর ধরে। এই 37 বছরের মাথায় যে সরকার এসেছে, তারা অনেক ভালো ভালো কাজ করেছে। আমরা আশা করব যে এর একটা ইতি হবে। আজ আমরা প্রৌঢ় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বড় অসহায় অবস্থায় আছে, সেরকম আছে বাংলাদেশের একটা বড় জনগণ, জনগোষ্ঠী। আমরা যাতে স্বাধীনতার যে আশা, যে আকাঙ্ক্ষা আমরা বাংলাদেশের মানুষকে দেখিয়েছিলাম, আমরা জানি সেটা জানি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, এই আমাদের আশা আকাঙ্ক্ষা। আর এইবার হয়তো এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এই আমাদের মুক্তিযোদ্ধাদের দিয়ে খেলাটা যেন শেষ হয়।
মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, আপনার সঙ্গে আমরাও বাংলাদেশের অকুত ভয়, অসম সাহসিক মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমাদের এর পরের কলার সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা থেকে আবুল কালাম রাসেল। হ্যালো।
হ্যালো, আমি আবুল কালাম রাসেল বলছি সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা থেকে। গত 3 দিন পূর্বে আমরা বিজয়ের 34তম বছর পূর্ণ করলাম। 34টি বছর পেরিয়ে গেলেও কেন আমাদের প্রিয় বাংলাদেশটাকে সব ভেদাভেদ বলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না? আমাদের ভিতরে কেউ কি বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, নাকি আমরাই আমাদের দেশটাকে তলাবিহীন জুড়ি বানাচ্ছি? ধন্যবাদ।
সৈয়দ মাহমুদুল্লাহ।
না, বাংলাদেশ একেবারেই তলাবিহীন ঝুড়ি নয়। কিসিঞ্জার বলেছিলেন এবং আমরা প্রমাণ করেছি। এবং আপনারা যদি খেয়াল রাখেন, 1947 সালে যখন ব্রিটিশ ভারত ছেড়ে গেল, তখন পূর্ববঙ্গে দুর্ভিক্ষ ছিল, খাদ্যাভাব ছিল। পাকিস্তান যখন ভাঙল, তখনও পর্যন্ত তীব্র খাদ্যাভাব ছিল। পরবর্তী কয়েক বছরও নানা কারণে খাদ্যাভাব ছিল। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আমাদের রাস্তাঘাট উন্নতি হয়েছে, আমাদের শিল্প কারখানা বেড়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রচন্ড উন্নতি হয়েছে। আমার নারী শিক্ষা যেখানে পূর্ববঙ্গে, তদানীন্তন পূর্ববঙ্গে প্রায় অনুপস্থিত ছিল, একেবারেই ইনসিগনিফিকেন্ট ছিল, সেখানে এখন নারী পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর দেশে দেশে আমাদের উচ্চশিক্ষিত অনেক প্রফেশনালরা নানা পদে কাজ করছেন। না, অনেক অর্জনের আমাদের আকাঙ্ক্ষা ছিল, অতটা হয়নি। এবং বিভেদ আছে, এটাও সত্য কথা। এবং কয়েকজন কলার এর আগে যেটা বলেছেন সেটা হচ্ছে, হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তেমন লোকদেরকে প্রধানমন্ত্রী পদে বা সিনিয়র মিনিস্টার পদে বা বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাষ্ট্রদূত পদে এই ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট করে আমাদের উল্টোরথের যাত্রীদের, আমাদের প্রতি বিপ্লবীদের ক্ষমতায় আনা হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি, অনেক ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছেন, আমাদের রাষ্ট্রের আদর্শ স্খলিত হয়েছে। এসব সত্ত্বেও আমরা রাষ্ট্র হিসাবে অনেক এগিয়েছি এবং আরো অনেক এগিয়ে যাবার আমাদের আকাঙ্ক্ষা আছে এবং আমি নিশ্চিত আমরা এগিয়ে যাব।
আমরাও সৈয়দ মাহমুদুল্লাহর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এবার কল করছেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা থেকে, এস এম শহীদ বাবলু।
হ্যালো, আমি এম এ শহীদ বাবলু, যুদ্ধকালীন কমান্ডার মাসওয়াইল ড্যামরা ঢাকা থেকে বলছি। আপনাদের কাছে আমার প্রশ্ন হল, সরকার পরিচালনায় মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব অংশগ্রহণ আকাঙ্ক্ষিত বলে মনে করেন কিনা আপনারা? এটি আমার প্রশ্ন আপনাদের কাছে, ধন্যবাদ।
ডক্টর ইকবাল আহমেদ,
এটা আমরা যেটা অনেক সময় বলি, মানে মেইন স্ট্রিম শব্দটা ব্যবহার করি আমরা, নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের একটা বড় ভূমিকা ছিল এবং তাদের কাছ থেকে অনেক শিক্ষার আছে, তাদেরকে নিয়ে আমরা এগোব। কিন্তু আমার মনে হয় তার থেকে বড় জিনিস, মুক্তিযোদ্ধারা যে কারণে মুক্তিযুদ্ধ করেছেন, যে কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, আমাদের জিনিসটা মেইন স্ট্রিম হওয়া দরকার, মেইন স্ট্রিম হওয়া দরকার এবং ভ্যালিউজগুলো আমরা নিয়ে, এবং যে সরকারই থাক না কেন এমন কিছু করবে না যেটা মুক্তিযোদ্ধার বিরোধী। এটা আমার মনে হয় বড়, এবং এটা আমাদের কোনোভাবে এটা তৈরি করতে হবে, আমাদের পুরো জিনিসটাকে মেইন স্ট্রিম করতে হবে এবং অবভিয়াসলি মুক্তিযোদ্ধাদের নিয়ে এগোনো।
আমরা আলোচনা করছি ডিসেম্বর বিজয়ের মাস, এই বিষয়টি নিয়ে ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকার স্টুডিও থেকে। আমাদের তিনজন অতিথি ইন্টারন্যাশনাল টেলিকনফারেন্স লাইনে আমাদের শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন, মন্তব্যের উপর মন্তব্য করছেন। নিউ ইয়র্কে রয়েছেন সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, ঢাকায় রয়েছেন মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, এবং জেনিভায় রয়েছেন মুক্তিযুদ্ধের সক্রিয় কর্মী বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর ইকবাল আহমেদ। প্রশ্ন এবার ঢাকা থেকে, প্রশ্ন করছেন প্রফেসর নাজমা হক। জি ভাই,
সালামালাইকুম, নাজমা হক বলছি ঢাকা থেকে। ডিসেম্বর মাস প্রত্যেক বাঙালির প্রাপ্তির মাস, গর্বের মাস, অসীম আনন্দের আবার অপরিসীম কষ্ট এবং গ্লানির মাস। 3 তারিখে গভীর রাতে এক এক গানের শব্দে বুঝলাম মিত্রবাহিনীর সহযোগিতায় সম্মুখ যুদ্ধ শুরু হল। 15ই ডিসেম্বর সেগুনবাগানে নানুবাড়ির ছাদের থেকে বিমান বাহিনীর আক্রমণ দেখলাম। বিমানগুলি যেন আনন্দে নেচে নেচে আক্রমণ করছে। হঠাৎ বহুদূর থেকে ঢেউয়ের মতো জয় বাংলা ধ্বনি ভেসে এল। 9 মাসের সেই নিষিদ্ধ ডাক ভয়ে রোমাঞ্চে গায়ে কাঁটা দিয়ে উঠছে, শিহরণ লাগছে, সেই প্রথম মুক্তির স্বাদ। আমরাও ছাদে দাঁড়িয়ে চেঁচাচ্ছি জয় বাংলা, প্রথমে আস্তে আস্তে, কিন্তু ক্রমশই জোরে, আরো জোরে। ১৬ই ডিসেম্বর আমরা সবাই রমনা মাঠে গিয়ে নিজ চোখে দেখলাম পরাজিত পাক আর্মির আত্মসমর্পণ। মনে পড়ল কিছুদিন আগেই হানাদার বাহিনী আমাদের বাড়ি ঘেরাও করে আমার আব্বাকে ক্যাম্পে নিয়ে গেল। আমি তখন ভিতরের ঘর থেকে পর্দা সামান্য ফাঁক করে ওদের চেহারা মুখস্থ করছি, এই সংকল্পে যে ১০ বছর হোক বা ১৫ বছর যাই হোক, আমার আব্বার যদি এতটুকু ক্ষতি ওরা করে তবে এদেরকে আমি নিজেই মারব। আল্লাহর অসীম রহমতে আব্বাকে ওরা ফিরিয়ে দিয়েছিল। সেদিনকার সেই প্রবল প্রচণ্ড অনুভূতিকে শ্রদ্ধা করে স্মরণ করে মনে করি সকল যুদ্ধাপরাধীদের আশু বিচার হওয়া দরকার, নইলে ১৬ই ডিসেম্বরের সব আনন্দ ছাপিয়ে গ্লানিবোধ এবং অপরাধ বোধ আমাদেরকে গ্রাস করবে। সকল মুক্তিযোদ্ধাদের দান স্বাধীনতাকে কি আমরা যথাযোগ্য মর্যাদা দিয়ে যথার্থ দেশপ্রেমিক হতে পেরেছি? এই যাতনা নিয়ে কোন জাতি কি বাঁচতে পারে? ধন্যবাদ।
মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত,
না বাঁচতে পারে না। অবশ্যই যুদ্ধ অপরাধীদের বিচার হবে। যতদিন পর্যন্ত যুদ্ধ অপরাধী ইস্যুটা সমাধান না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ আমরা যেভাবে এগোতে চাই সেভাবে এগোবে না। যত দুর্নীতি, যত বিশৃঙ্খলা, যত লুটপাট, এই সব কিছুর কেন্দ্রে এই একটা অমীমাংসিত ইস্যু। আমরা অনেক কিছু অর্জন করেছি এই দেশে, আজকে বাংলাদেশিরা সারা বিশ্বে ছড়িয়ে আছে, সারা বিশ্বের তারা আমাদের বাংলাদেশের জন্য গর্ব করাচ্ছে, আমাদের ক্রিকেট দল খেলছে এবং জিতছে, অনেক কিছু আমাদের প্রাপ্তি। কিন্তু আমাদের দেশে যেই রাজনীতি অপশক্তি, যেই লুণ্ঠন, রাষ্ট্রীয় লুণ্ঠন করে চলছে এই দেশে, চলে এসছে, এর সমাপ্তি হওয়া দরকার। এই সমাপ্তি হতে হলে আমাদের যে মূল জায়গাটা যুদ্ধাপরাধীদের বিচার, এটা হতে হবে। কিন্তু এটা কে করবে, কখন করবে? আজকে ৩৬ বছর পর সুন্দর একটা পরিবেশ হয়েছে সারা বাংলাদেশে, আজকে সবাই যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছে। কিন্তু এখন যে সরকারটা আছে সেই সরকার অনেক ভালো কাজ করেছে, কিন্তু তাদের উপর দায়িত্ব অনেক হয়েছে, আরো দায়িত্ব কি আমরা তাদের উপর চাপিয়ে দেব? কিন্তু অনেকে চাপার চেষ্টা করছে, আমাদের দেখতে হবে যে তাদের উপরে দাঁড়িয়ে এই চাপটা যেন বেশি প্রয়োগ না হয়। কিন্তু তাদের কাছে আমার আবেদন, সারা দেশবাসীর আবেদন, আপনারা দরজাটা খুলে দিয়ে যান, একটা কমিশন অথবা একটা ট্রাইব্যুনাল আপনারা শুরু করে দিয়ে যান, যাতে যে পরবর্তী যে সরকারটা আসবে তাদের উপরে দায়িত্ব বর্তাবে যে প্রথমেই ফার্স্ট প্রায়োরিটিতে তারা এই যুদ্ধাপরাধীদের বিচারটা শেষ করতে, ওয়ান্স অ্যান্ড ফর অল।
ঢাকা থেকে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এবার আমরা যাচ্ছি ফ্রান্সের রাজধানী প্যারিসে। প্রশ্ন করছেন আমাদের অনেক পরিচিত শ্রোতা একজন, আমাদের বন্ধু প্রতিম অনুজ প্রতিম, মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
আমি মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার প্যারিস থেকে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, গর্বের মাস। এ মাসটি এলেই নিজের মনে প্রশ্ন তৈরি হয়, আমরা স্বাধীনতার ৩৬ বছর পরে যা চেয়েছিলাম তা কি পেয়েছি? আমি নিজের মনেই মাঝে মাঝে প্রশ্ন করি যে আমাদের মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য যে রক্ত দিয়েছে, মা ভাই বোন যারা অনেক কিছু ত্যাগ করেছে এই স্বাধীনতার জন্য, আসলে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় চারটি স্তম্ভকে কেন্দ্র করে বা চারটি নীতিকে কেন্দ্র করে আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, যার মধ্যে ছিল জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এই চার নীতির একটি স্তম্ভ যার অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতার নীতি থেকে ভ্রষ্ট হয়েছে রাষ্ট্র, প্রবর্তিত হয়েছে রাষ্ট্রধর্ম, বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার। কিভাবে আমরা ফিরে পেতে পারি স্বাধীনতার মূল চেতনার অন্যতম ধর্মনিরপেক্ষতা? জানালে খুশি হব। ধন্যবাদ।
ধন্যবাদ পার্থ প্রতিম মজুমদার। সৈয়দ মাহমুদুল্লাহ মন্তব্য করবেন?
হ্যাঁ, এ খুবই খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। আমরা আমাদের কোন দেশের যে সংবিধানে যে সমস্ত মূলনীতি লিপিবদ্ধ হয় সেগুলো কলমের এক খোঁচায় বা একজন ডিক্টেটরের নির্দেশে পরিবর্তিত হয়ে যায় না, এটা যেতে পারে না। ফলে আমাদের দেশে যেটা ঘটেছে, পরবর্তীকালে কয়েক বছর আগে হাইকোর্টের একটা রায় বলা হয়েছে, ওই সময়কার যত কর্মকাণ্ড সবই বেআইনি, ফলে এটি বেআইনি হয়ে গেছে। কিন্তু ওই মামলাটা আর সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন পর্যন্ত যাচ্ছে না, এই জন্য সমাধান হচ্ছে না। যাই হোক, কনস্টিটিউশনালি স্পিকিং ওই বাদ দেওয়াগুলো হতে পারে না, তবে রাষ্ট্র হিসাবে আমাদেরকে যদি আমাদের সঠিক অবস্থানে থাকতে হয়, মূল মূল যে আমাদের স্তম্ভগুলিকে ঠিক রাখতে হয়, তাহলে এই যুদ্ধাপরাধীদের বিচার এবং যুদ্ধাপরাধীর সাথে আরেকটি শব্দ আমি যোগ করতে চাই, যারাই এই কথা বলেন আরও একটা শব্দ সবাই যেন যোগ করেন, মানবতা বিরোধী অপরাধ। কোন কাউকে কোন রেপের জন্য, আর্সনের জন্য, খুনের জন্য কেউ কখনো মাফ করতে পারে না, এবং বাংলাদেশের প্রথম সরকার এ ধরনের কোন অপরাধ মাফও করেননি, ফলে এগুলোর বিচার হওয়া উচিত ছিল। পরবর্তী সরকারগুলো এমনকি বিগত আওয়ামী লীগ সরকারও নানা কারণে তা করেননি, সকলেরই ব্যর্থতা এটা। আর কয়েক সময় তো আমরা প্রতি বিপ্লবীদের সরকার দেখেছি, এখন যেটা করা দরকার এই সরকারের কাছে, একটু আগে উলফাত সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে এই সরকার অন্তত একটি ট্রাইব্যুনাল করে বা অন্তত একটি কমিশন করে যদি সূচনা করে দিয়ে যান, তাহলে একটা খুব ভালো কাজ হবে। এবং এই আমাদের স্তম্ভ থেকে না সরে গিয়ে আমাদের অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যয়, যে জাতীয় মূল্যবোধ, সেটি ঠিক রেখে আমাদেরকে এগুতে হবে। এবং এরপর যে স্খলনগুলি হয়েছে সে সম্পর্কে আজ উপলব্ধি হচ্ছে বলে আমার মনে হয়, এবং আমি আশা করি এই ধারা অব্যাহত থাকলে এবং এই শক্তির ঐক্য প্রচেষ্টা অব্যাহত থাকলে তাহলে আমাদের এই যে স্খলনগুলো থেকে আমরা মুক্তি পেতে পারব।
ঢাকা বাংলাদেশ থেকে এবার প্রশ্ন করছেন শাহানা নাসের। হ্যালো,
সালাম আলাইকুম। আমি ঢাকার থেকে শাহানা নাসের বলছি। 16 ডিসেম্বর একটি আনন্দ উজ্জ্বল দিন, সকল স্তরের মানুষ দিনটি উদযাপন করে নানাভাবে। এই আনন্দ যেন অর্জনের, গৌরবের, স্বপ্ন পূরণের। তবে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি বা যে বাংলাদেশের জন্য লাখো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের সেই ত্যাগের প্রতি কি আমরা সুবিচার করছি, নাকি সেই ত্যাগের বিনিময়ে অর্জিত পবিত্র আমানতকে পুঁজি করে নিজ স্বার্থ অর্জনে ব্যস্ত আছি? ধন্যবাদ।
ডক্টর ইকবাল আহমেদ, খুব সংক্ষেপে মন্তব্য করবেন।
আমাদের সমস্যা যেটা হয়েছে, আমরা ভ্যালিউজগুলো হারাতে বসেছি, এবং আমি এই ভ্যালিউজগুলো যদি আমরা না আবার ফিরে না আনতে পারি, এবং এর জন্য সবাই মিলে কাজ করতে হবে। এডমন্ড বার্কের কথা, ইভিল ট্রায়াম্পস ওয়েন দ্য গুড ডাজ নাথিং। আমাদের ভীষণভাবে এগিয়ে এসে কাজগুলো করতে হবে। ভ্যালিউজ হারিয়েছি, আমি বলছি যে চার স্তম্ভ ছিল এবং আমরা যেভাবে আগানোর কথা ছিল ওগুলো অনেক দূরে সরে এসেছি। ভ্যালিউজগুলো হারিয়ে আমরা একটা ভীষণভাবে করাপশনের ভিতরে ঢুকেছি, দুর্নীতির ভিতরে ঢুকেছি। এবং এই জন্য বলছি, আগে একজন ঘুষখোর লজ্জায় মুখ দেখাতে পারত না, এখন দেখুন ব্যাংক ডিফল্টাররা মানে আরামে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং কিছুদিন আগে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারা কিছু টাকা ফেরত দিয়ে তারা আবার বেরিয়ে এসছে। তো এটা তো আমরা যে একটা ছোট চোরকে যখন ধরে সামান্য কোন চুরির জন্য, সে তো জিনিসটা ফেরত দিয়ে বাইরে বেরিয়ে আসে না, তাকে সাজা দেওয়া হয়। এবং আমরা এখনো দেখছি যে এই এগুলো কোনো ব্যাপারই না। এই যে ভ্যালিউজগুলো, আমি জাস্ট একটা দিকে বলছি, এটা চারদিকে শিক্ষার ব্যাপারে বলুন, অনেক উন্নতি করেছি আমরা ভীষণভাবে, অনেক এগিয়েছি, কিন্তু তবু এই যে ভ্যালিউজগুলো যদি আমরা না সরাতে পারি, তাহলে যারা জান দিয়েছে, মুক্তিযুদ্ধ করে যে শহীদ হয়েছেন, তাদের ত্যাগ আমরা কি প্রতিদান করছি তাদের জন্য, নিশ্চয়ই আমাদের একটা গ্যাপ রয়ে গেছে নিশ্চয়ই। তো আমাদের আসলে চেষ্টা করতে হবে এই ভ্যালিউজ এর জন্য আমাদের এই পরিবর্তন আনবার চেষ্টা করতে হবে।
ডক্টর ইকবাল আহমেদ, আপনার এই মূল্যায়নের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা আলোচনা করছি ডিসেম্বর বিজয়ের মাস, হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। কল করছেন বাংলাদেশের টাঙ্গাইল থেকে জিল্লুর রহমান। জি ভাই।
হ্যালো ওয়াশিংটন, আমি জিল্লুর রহমান টাঙ্গাইলের ধুবরিয়া থেকে বলছি। স্বজন হারানোর বেদনায় বেদনা ঘন স্মৃতির ভারে ভারাক্রান্ত চিত্তে বাঙালি প্রতিবছর এই দিনটি পালন করে থাকেন। বিজয় অর্জনের 34 বছর পর আমাদের ভাবতে হচ্ছে কেন আমরা 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। উদ্দেশ্য ছিল শোষণের বেড়াজাল থেকে বেরিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ সম্ভাবনাময় জাতি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হব। বড়ই পরিতাপের বিষয় আমরা একটি দুর্নীতিবাজ, কালোবাজারি, মাদক ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হয়েছে। কলুষিত রাজনীতি, স্পষ্ট সুনির্দিষ্ট রাজনৈতিক দিগদর্শনের অভাবে যা এক চরম অস্থিরতায় নিমজ্জমান। এ থেকে মুক্ত না হলে ভাষা অর্জনের স্বাধীনতা যুদ্ধের বিজয় ম্লান হয়ে যাবে। আসুন সবাই মিলে আমরা একটি সুখী, নির্ভেজাল, নিরাপদ জাতি গঠনে আবারও ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। উলফাত, খুব সংক্ষেপে মন্তব্য করবেন।
আমরা আজকে 36 বছর পর আমরা রিয়েলাইজ করছি জাতি হিসেবে যেভাবে চলছিলাম আমরা সেইভাবে চলা যাবে না। আমাদের অনেক অর্জন, কিন্তু আমরা যে আশা দেখিয়েছিলাম 71-এ আমাদের শহীদরা যারা চলে গেছেন আমাদেরকে একটা দেশ দিয়ে গেছেন, একটা মানচিত্র দিয়ে গেছেন, আমরা একটা পতাকা পেয়েছি। বাঙালি হিসাবে আমরা আমাদের নিজেদেরকে দেশ পরিচালনার আমরা অংশ নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় যে আমি আমার কলারের সাথে একমত যে আমরা বারবার দেশের একটা দুর্নীতিবাদ দেশ হিসেবে আমরা চিহ্নিত হচ্ছি, এটা খুবই লজ্জার। আমরা জাতি হিসেবে আমাদের দিকে উঠতে হবে, আমাদের স্বাধীনতাকে ঠিক সম্মান দিতে হবে, আমাদের নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে। আমরা যে আশা, যে স্বপ্ন আমরা দেখেছিলাম জনগণকে, যে দেশের মানুষকে, আমরা যদি চেষ্টা করি জাতি হিসেবে, আমরা নিশ্চয়ই আমরা একটা সুন্দর দেশ, যে দেশ আমরা চেয়েছিলাম, এটি সুখী সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ, যেখানে কোন রাজনৈতিক হানাহানি থাকবে না, থাকবে না কোন ধর্মীয় সংকীর্ণতা, আমরা থাকবে না কোন অর্থনৈতিক বৈষম্য, আমরা সবাই জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। সেই দিন আসছে, সেই দিন, সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো এবং সবাই একসাথে আমরা এই দেশটা গড়ব।
আবার আমরা আপনার এই প্রত্যয়ের সঙ্গে, এই সংকল্পের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে কল করেছিলেন কে এম হক ক্যাসার। সরি ভাই, আমরা আপনার কল নিতে পারছি না, অত্যন্ত দুঃখিত। ইমেলে অনেকে প্রশ্ন পাঠিয়েছেন, ইমেলে প্রশ্ন পাঠিয়েছেন গোলাম ফরিদ আক্তার, বাংলাদেশ ইউএসএ হিউম্যান রাইটস কোয়ালিশনের, তার প্রশ্নেরও আমরা জবাব দিতে পারছি না সময়াভাবে। আমাদের এই অনুষ্ঠানের সময় এখন শেষ হয়ে এসেছে প্রায়। আমাদের পরবর্তী কলিন শো হ্যালো ওয়াশিংটন প্রচারিত হবে আসছে বুধবার সান্ধ্য অধিবেশনেই। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ রইল, প্রশ্ন করার অনুরোধ রইল, ইমেলে অথবা স্টুডিও নম্বরে টেলিফোন করে প্রশ্ন করা যায়। আজ এ পর্যন্তই অতিথি উত্তরদাতা সৈয়দ মাহমুদুল্লাহ, ডক্টর ইকবাল আহমেদ এবং মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানিয়ে, শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, সালাম, নমস্কার। Thank you.